FM. The night comes alive. Bishash kora na korata. Apnar bepar.
Shunchen Radio Phuktir FM. Ar shuru hoye gelo Phukt FM apnader shobai ke shagoto janacchi ami Rasul. Amar sathe royechen Masum bhai ebong ajke কোন অতিথি নেই। আমরা আগেই বলেছি যে আজকে একটা স্পেশাল এপিসোড আমাদের ফেসবুকে, এবং আপনারা জানেন যে আজকের এপিসোডটি স্পেশাল এই কারণেই যে 2019 চলে এসেছে, এবং 2018 আমরা অনেক দারুণ কিছু ঘটনা পেয়েছি, অনেক ধরনের ঘটনা পেয়েছি। সেই ঘটনাগুলো আমরা একটু আরও একবার ফিরে দেখতে চাই, এবং সেই ঘটনাগুলোতে যারা ঘটনা যাদের ঘটনাগুলো আমরা শুনব তারা হচ্ছেন ফার্নান, আছেন বাবু ভাই, এবং এছাড়াও আছেন আমরা দেখতে পারবো যে আমাদের বেশ কিছু ইমেইল আছে, যে ইমেইলগুলো আমরা লাস্ট ইয়ারে পড়েছিলাম সেই ইমেইলও পড়তে চাই। এছাড়াও ডক্টর আলিফের ঘটনা থাকবে, এছাড়াও আফনান ভাইয়ের ঘটনা থাকবে, বাকিদের ঘটনা আমরা শুনব। তো সবকিছু মিলিয়ে একটা চমৎকার এপিসোড উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে আপনাদেরকে, এবং আমার মনে হয় যারা আর সবকিছু বাদ দিয়ে শুধু ঘটনা শুনতে চান, আমি লাস্ট উইকেও এরকম ইমেল পেয়েছি যে আপনারা মেসেজ পড়া কমিয়ে দেন, কমেন্ট পড়া কমিয়ে দেন, খালি গল্প শোনান গল্প শোনান। তো যাই হোক, আমরা গল্প তো না, এগুলো সব ঘটনা, এবং আমরা ঘটনাই শোনাবো আজকে, এবং আশা করছি যে এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। তবে পুরো এপিসোডটা কিন্তু আবার ভাববেন না যে পুরো এপিসোডই 2018 থেকে, যথারীতি ইমেল দিয়ে শুরু করবো আজকের এপিসোডটি, এবং এই ইমেলটি খুব রিসেন্টলি পেয়েছি। তবে তার আগে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের ঘটনা লিখে পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.phukti and www.facebook.com/bhutfm.rasel। এই দুটো পেজে এসেও আপনি লিখতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং জানাতে পারেন যে আজকের এই স্পেশাল এপিসোডটি কেমন লাগছে। আমি কিন্তু এটা আপনাদের রিকোয়েস্টে, যারা যারা শুনতে চান স্পেশাল এপিসোড, তাদের জন্যই বলছি। এবং আপনারা দেখবেন যে ভূত এফএম এ যে স্পেশাল এপিসোড হয়, যখন আমি সবসময় বলবো যে লাইভ শুনবেন, অনেকেই অনেক জায়গা থেকে শোনেন, সেখানে কিন্তু আসল ফিলটা আপনারা মিস করেন খুবই। সাউন্ড মানে কথার পিঠে কথা লাগানো থাকে, মানে অনেক ঝামেলা হতে পারে সেখানে, বাট আপনি যদি লাইভ শোনেন তাহলে সেটা একটা অন্য ধরনের মজা কিন্তু আছে। যাই হোক, আমরা কথা না বলে ঘটনায় চলে যাই। আজকের প্রথম ঘটনা শুরু করছি একটা ইমেল দিয়ে, এবং আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর তলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদী রহমান, ঢাকার গোপীবাগে থাকি। চাকরির ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার ঘটনা বলা সম্ভব নয়, তাই আমার ঘটনাটি যদি ভূত এফএম এ প্রচারযোগ্য হয় তাহলে আপনি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। ছোটবেলা থেকেই আমার প্যারানর্মাল ঘটনার প্রতি তীব্র একটা আকাঙ্ক্ষা আছে। এসব ঘটনা শুনতে, এগুলো নিয়ে জানতে আমার খুবই ভালো লাগে। ভূত এফএম শো আমি কখনোই মিস করি না, যদিও সময়ের কারণে লাইভ শোনা হয় না, তবে সবসময় আমি ভূত এফএম এর সাথেই আছি। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে কিন্তু সময়ের অভাবে পাঠানো হয় না। এইবার এই বন্ধের সময়টা আমি কাজে লাগিয়েছি এবং একটা ঘটনা টাইপ করে ফেলেছি। আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। গত মাসে বিজয়ের দিবসের বন্ধে আমি এবং আমার স্ত্রী মৌসুমী একটা ট্যুর এজেন্সির মাধ্যমে সুন্দরবনে ঘুরতে যাই। সঙ্গত কারণে ট্যুর এজেন্সির নাম প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। সেখানে আমি এবং আমার স্ত্রী সহ আরও প্রায় 75 জন টুরিস্ট 3 দিন একটা জাহাজে করে পুরো সুন্দরবন ভ্রমণ করি। যেহেতু আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছি, তাই পুরো সময় আমাদের সাথে বন বিভাগের একজন গাইড ছিলেন। মহান আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা বেশ ভালোই হয়েছিল। সেই ট্যুরের দ্বিতীয় রাতে যখন আমরা সবাই জাহাজে অবস্থান করছিলাম, তখন আমার সেই বন বিভাগের গাইডের সাথে কথা হয়। সুন্দরবন দেখতে যেমন সুন্দর, তেমনি তার মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা ভৌতিক ঘটনা। ভূত ফেমে অনেক আগে সুন্দরবন নিয়ে ঘটনা শুনেছিলাম, সেই চিন্তা থেকেই ওনার কাছ থেকে সুন্দরবন নিয়ে ঘটনা জানতে আগ্রহ প্রকাশ করি। সঙ্গত কারণে ওই বন বিভাগের গাইডের নাম প্রকাশ করার জন্য মানে না করার জন্য অনুরোধ রইল। আমি ওনার মুখে শোনা সেই ঘটনা তার মতো করে লিখে পাঠালাম। সুন্দরবনের গভীরে শরণ খোলা রেঞ্জের আশেপাশের কোন এক প্রত্যন্ত গ্রামে 80-90 দশকের দিকে এই ঘটনাটি ঘটে। সুন্দরবনকে কেন্দ্র করে হাজারো মানুষের বসবাস। সুন্দরবনের গ্রামের মানুষেরা মূলত মধু সংগ্রহ, গোলপাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। যারা গোলপাতা সংগ্রহ করে তাদের বাওয়ালি বলে। বনের অভ্যন্তরে নদী ও খালের পাড়ে প্রকৃতিগত প্রাকৃতিকভাবেই জন্মে প্রচুর পরিমাণ গোল গাছ। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গোলপাতা আহরণের সময়। প্রতি বছর এই মৌসুমে সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীর হাজার হাজার বাওয়ালি গোলপাতা আহরণ করে নৌকার মাধ্যমে পরিবহন করে এবং তা বিক্রির কাজ করে। সেই সময় বাওয়ালিরা দল বেঁধে বনের গভীরে গিয়ে গোলপাতা সংগ্রহ করত। কারণ বনের গভীরে একদিকে যেমন বাঘের ভয় থাকে, তেমনি তখন ডাকাতেরও খুব উৎপাত ছিল। প্রতিটি বাওয়ালি দলে একজন মানুষ দলের প্রধান হিসেবে থাকত। সে মূলত তার দলকে সঙ্গবদ্ধভাবে বনের মধ্যে নিয়ে যাওয়া এবং একসাথে ফেরত আনার দায়িত্ব পালন করত। বাওয়ালিরা তখন বিকাল সন্ধ্যার মধ্যে গোলপাতা নিয়ে গ্রামে চলে আসত। সন্ধ্যার পর কোনোভাবেই কোনো মানুষ বনের মধ্যে অবস্থান করত না। সেই সময় মদন নামের একজন বাওয়ালি ছিল। জানুয়ারি মাসের দিকে একদিন মদন বাওয়ালি দলের সাথে বনের মধ্যে গিয়ে গোলপাতা সংগ্রহ করছিল। সেদিন প্রচুর ঠান্ডা এবং কুয়াশা পড়েছিল। বনের মধ্যে ঠান্ডার প্রকোপ এমনিতেই অন্য সব জায়গার তুলনায় অনেক বেশি। ওই দিন দুপুরের দিকে হঠাৎ মদনের শরীর খুব ঘামতে আরম্ভ করে। অন্যান্য বাওয়ালিরা মদনকে একটু বিশ্রাম নিতে বলে। মদন কিছুক্ষণ একটা গাছের নিচে বসে থাকে, কিন্তু মদনের শরীর আরো খারাপ হতে থাকে এবং তার ভীষণ অস্বস্তি লাগতে লাগে। মদন তাই জলদি গ্রামে ফিরে যেতে চায়। মদন বাওয়ালি প্রধানকে বলে, যেহেতু তার শরীর খুব খারাপ, তার সাথে একজন বাওয়ালিকে দিতে যেন মদন গ্রামে ফিরে যেতে পারে। বাওয়ালিরা সবসময় সময় মতো গোলপাতা কাটা ও সংগ্রহ না করলে পাতা নষ্ট হওয়া, এমনকি গোলপাতার ঝাড় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ওই দিন কাজের প্রচুর চাপ থাকায় বাওয়ালি প্রধান মদনের সাথে কোনো বাওয়ালিকে গ্রামে যেতে দিল না। বাওয়ালি দলের প্রধান মদনকে বলে, তুমি একটু কষ্ট করে হলেও আরো কিছু সময় এখানে থাকো, তাহলে কাজ শেষে আমরা সবাই একসাথে গ্রামে ফিরে যাব। কিন্তু মদন এ কথায় রাজি হল না। বাওয়ালি দলের প্রধানের অনেকে অনুরোধের পরেও মদন একাই গ্রামের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাওয়ালি দল গ্রামে ফিরে এলো। বাওয়ালি দলের প্রধান সবার আগে মদনের ঘরে গিয়ে মদনের শরীরের কি অবস্থা জানতে গেল। মদন ঘরে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী দীপালি আর 3-4 বছরের একটা সন্তান ছিল। বাওয়ালি প্রধান মদনের ঘরে খোঁজ নিতে গেলে জানা যায় মদন তখনও ঘরে ফেরেনি। দীপালি বাওয়ালি প্রধানের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাওয়ালি প্রধানকে বলে, তাদের সবার এখনই আবার বনে গিয়ে মদনের খোঁজ করা দরকার। কিন্তু বাওয়ালি প্রধান তাতে রাজি হয় না, বরং দীপালিকে শান্ত হতে বলল। বাওয়ালি প্রধান বলে, এমনিতেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে, এই রাতে গহীন বনের মধ্যে গিয়ে মদনের খোঁজ করতে গেলে যে কোনো সময় বাঘের কবলে পড়তে হবে। দীপালি এ কথায় কান্না শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, এতগুলো মানুষ একসাথে বনে লাঠিসোঁটা নিয়ে গেলে বাঘ কখনোই হামলা করবে না। কিন্তু বাওয়ালি প্রধান দীপালির কথায় রাজি হয় না। দীপালি গ্রামের ঘরে ঘরে গিয়ে সবাইকে জানাতে লাগলো যে মদন ঘরে ফিরে আসেনি। দীপালি গ্রামবাসীকে অনুরোধ করল যেন তারা মদনের খোঁজ করতে বনের মধ্যে যায়। কিন্তু গ্রামের সবাই একই কথা বলে যে কাল সকালে তারা মদনের খোঁজ করবে। এত রাতে বনের মধ্যে যাওয়া বিপদের মুখোমুখি হবার সমান। গ্রামের সবাই দীপালিকে কোনো মতে শান্ত করে ঘরে ফেরত পাঠিয়ে দিল। যদিও দীপালি ঘরে ফিরে এলো, কিন্তু তার মন কোনোভাবেই মানল না। দীপালির মনে হচ্ছিল মদন হয়তো বনের মধ্যে কোথাও অসুস্থ হয়ে পড়ে আছে। যদি তাকে রাতের মধ্যে খুঁজে পাওয়া যায় তবে রক্ষা, না হয় অসুস্থতায় নয় বাঘের হামলায় সে মারা যাবে। দীপালি নিজেও একজন বাওয়ালি মেয়ে, বাচ্চা হবার আগে সে নিজেও কলপাতা সংগ্রহ করত। দীপালি নিজেও সেই রাতে একা বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সবাইকে ঘুম পাড়িয়ে দীপালি একা একটা হেরিকেন নিয়ে বনের পথে রওনা দেয়। সুন্দরবনের যত গভীরে যাওয়া হয় ততই সব দিক এবং রাস্তা একই রকম লাগতে শুরু করে। দিনের বেলায় মাঝে মাঝে মানুষ দিকভ্রমের শিকার হয়, সেখানে রাতের বেলা পথ চিনে যাওয়া রীতিমতো অসম্ভব। দীপালি ধীর পায়ে বাওয়ালিরা যে পথে বনের মধ্যে যায় সে পথ ধরে এগিয়ে যেতে থাকে। হ্যারিকেনের আলোতে তেমন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দীপালি অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন পথ চিনে চিনে এগিয়ে যাচ্ছিল। আশেপাশের খুটখুটে অন্ধকার আর ঝিঁঝিপোকার শব্দ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। শীতের ঘন কুয়াশার মধ্যে থেকে দীপালি এগিয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে মদনের নাম ধরে ডাকছিল, মদন। ঠান্ডা বাতাস দীপালির শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। গ্রাম থেকে মোটামুটি অর্ধেক পথ এগিয়ে যাবার পর দীপালি দেখল চাঁদের আলোতে আশেপাশের বন খানিকটা দেখা যাচ্ছে। দীপালি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল কেউ নেই। সামনের দিক বন আরো গভীর হবে। দীপালি সামনের দিকে যেই পা বাড়ালো তার মনে হচ্ছিল পেছন থেকে কেমন যেন একটা খচ খচ আওয়াজ আসছে। দীপালি পিছে ফিরে তাকিয়ে হারিকেনের আলোতে দেখল কেউ নেই। দীপালি আরেকটু সামনে যেতেই পাশের ঝোপগুলো নড়ে উঠল। চাঁদ আর হ্যারিকেনের আলোতে দীপালি তেমন কিছুই দেখতে পেল না। এবার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করল। আশেপাশে নিশুতি পরিবেশ, এবার তার কেমন যেন ভয় লাগতে শুরু করল। অনেক বাঘ মানুষকে একটু দূরে অনেক দূর থেকে পেছনে সময় মতো মানুষের ওপর হামলা করে। দীপালি এবার দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল। তার মনে হলো এত দূরে এসে যখন মদনকে পাওয়া যায়নি তবে অযথা এগিয়ে লাভ নেই, কাল সকালে গ্রামবাসীর সাথে সে আসবে। দীপালি বনের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দের মধ্য থেকে এগিয়ে আসছিল। এমন সময় সে পেছন থেকে ক্ষীণ একটা আওয়াজ শুনল। দীপালি এবার পিছে ফিরে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। সে মনে মনে ভাবল এই শব্দগুলো তার মনের ভুল। হঠাৎ দীপালিকে পেছন থেকে কেউ ভাঙা গলায় বলল, দীপালি। দীপালি এবার স্পষ্ট শুনল যে কেউ তার নাম ধরে ডাকছে। দীপালি আবার পেছন ফিরে তাকালো। আশেপাশে শুধু গাছপালা ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা গেল না। দীপালি সেই যে আবার গ্রামের পথে মুখ করল, সাথে আবার পেছন থেকে ভাঙা গলায় শব্দ শোনা গেল, দীপালি, দীপালি। এবার বেশ ভয় পেয়ে গেল দীপালি। গলার আওয়াজটা শুনে মনে হলো মদন দীপালির নাম ধরে ডাকছে। দীপালি এবার পিছনে ঘুরে দেখলো যে তার থেকে খানিকটা দূরে একটা গাছের নিচে কেমন ঘন জমাট বাঁধা অন্ধকার। দীপালি একটু চাপা স্বরে বলল, কে ওখানে? মদন। দীপালি তো একবার মদনের নাম ধরে ডাকলো, কিন্তু আশপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। এবার দ্রুত গ্রামের দিকে পা বাড়ালো সে। হাড় কাঁপানো শীতে দীপালির আরো ভয় লাগছিল। হঠাৎ দীপালির মনে হলো হ্যারিকেনের আলোটা কেমন ক্ষীণ হয়ে আসছে, হ্যারিকেনটা যেন বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় দীপালির কানের পাশে ফিস ফিস আওয়াজ আসলো, দীপালি আমাকে নিয়ে যা। দীপালি চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। তার হাত থেকে হ্যারিকেনটা নিচে পড়ে গেল। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। দীপালি কিছুক্ষণ আশেপাশে সব অন্ধকার দেখছিল। শোঁ শোঁ করে চারপাশে ঠান্ডা বাতাস বইছিল। ধীরে ধীরে চাঁদের আলোতে দীপালি হালকা হালকা সব দেখতে পেল। চারিদিকে কোনো কিছুই ছিল না, না কোনো মানুষ, না কোনো পশু পাখি, না কোনো অবয়ব। এই ঠান্ডাতেও দীপালির শরীর গরমে ঘেমে গেল। নিজেকে স্থির করে একটু নিঃশ্বাস নিয়ে দীপালি আবার গ্রামের দিকে পা টিপে টিপে এগোতে লাগলো। পর মুহূর্তে দীপালি তার সামনে কয়েক হাত দূরে যা দেখল তা দেখার জন্য তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দীপালি দেখল তার থেকে কয়েক হাত দূরে ঘন জমাট অন্ধকার তার কাছে চলে আসছে। সে অন্ধকার একটা মানুষের মতো অবয়ব, কালো জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে মদনের বিভৎস মুখ ভেসে উঠল। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা ছিল, তাতে কোনো মনই ছিল না। তার মুখের বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত। বিকৃত মুখটা দীপালির দিকে এগিয়ে আসছিল আর বলছিল, দীপালি আমাকে নিয়ে যা, দীপালি আমাকে নিয়ে যা। এই দৃশ্য দেখে দীপালি আর সহ্য করতে পারল না। প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বোনের দিকে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে দীপালি পা পিছলে পড়ে যায় অথবা নিজে থেকে জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এরপর তার আর কিছুই মনে ছিল না। খুব ভোরবেলা মদনের বাবা মা ঘুম থেকে উঠে দীপালিকে ঘরে না পেয়ে জলদি গ্রামবাসীকে খবরটা জানায়। গ্রামবাসীরা ওই বাওয়ালি প্রধানের সাথে সুন্দরবনের কুঠিরে যায়। তারা বনের মধ্যে একটা পুকুরের পাড় ঘেঁষে দীপালিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। দীপালির শরীরে প্রচণ্ড জ্বর ছিল। মদনের লাশ পাওয়া যায় বনের অনেকটা ভেতরের দিকে। তার চোখ দুটো উপরে ফেলা হয়েছিল। মুখের বিভিন্ন অংশ ক্ষত দেখে সবাই ধারণা করছিল কোনো শকুন অথবা কোনো পাখি মাংস খুবলে খেয়ে ফেলেছিল। মদনের চেহারাটা খুব বিকৃত ছিল। অসুস্থতার কারণে মদন হয়তো বনের মধ্যেই স্ট্রোক করে মারা গিয়েছিল। এরপর তার মৃত লাশটাকে বন্য পশু বা শকুন খুবলে খেয়ে বিকৃত করেছে। দীপালিকে গ্রামে নিয়ে আসার দুই দিন পর দীপালির জ্ঞান ফিরে আসে। দীপালি তখন গ্রামবাসীকে তার সব ঘটনা খুলে বলে। দীপালির জ্বর কোনোভাবে কমানো সম্ভব হয়নি। কয়েকদিন পর দীপালি মারা যায়। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু তা হল না। এরপর সন্ধ্যার পর ওই গ্রামের কোনো মানুষ বনের মধ্য দিয়ে গ্রামে ফিরতে গেলেই প্রায় মদনের গলার আওয়াজ পেত। ফিস ফিস করে মদন বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। এমনকি ভর দুপুরেও বাওয়ালিরা মদনের ডাক শুনছে। এই কারণে বাওয়ালি এবং গ্রামবাসীর মধ্যে একটা ভয় কাজ করে। গ্রামবাসীরা ওঝার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ওঝা বলে মদনের শেষ ইচ্ছা ছিল সে গ্রামে ফিরে আসবে, কিন্তু তা পারেনি। তাই মদনের অতৃপ্ত আত্মা কোনো বাওয়ালিকে গ্রামে ফিরে আসতে দেখলেই তার সঙ্গ নিয়ে যেতে চায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করি ভূত FM এভাবেই বছরের পর বছর চলতে থাকুক। ভালো থাকবেন। নাম এবং ঠিকানা মেহেদী রহমান, এবং তারপরে তিনি তার আরকে মিশন রোড কপিবাগের ঠিকানা দিয়েছেন। আমি জানি না ঘটনাটা মানে একজনের মুখ থেকে শোনা, ধরে নিচ্ছি এটা একটা সত্যি ঘটনা। যদি আমি এটার উপর মন্তব্য করতে চাই না, বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, কিন্তু এটা পাঠিয়েছেন মেহেদী রহমান, মোহাম্মদ মেহেদী রহমান, এবং তিনি তার পুরো ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন এখানে। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এখানে মদন ফেরার সময় যদি একই রাস্তা ধরে ফেরে তাহলে বাওয়ালিদের কিন্তু তাকে রাস্তায় পাওয়ার কথা। আমার ধারণা যে শকুন বা যে কোনো প্রাণী যারা তাকে খুবলে খেয়েছে বলে ধারণা করেছে করা হচ্ছে, তারা তাকে কিছুটা টেনে হয়তো বনের গভীরে বা অন্য কোথাও নিয়ে গিয়েছিল। সেটা শকুনের পক্ষে হয়তো সম্ভব না, অন্য কোনো প্রাণীর পক্ষে হয়তো সম্ভব সেটাও হতে পারে, বা পুরো মৃত্যুটাই অস্বাভাবিক হতে পারে। এবং তারপর থেকে এখনো তো মদন সেই সুন্দরবনে আছে। সুন্দরবনে গেলে কেউ হয়তো, আর যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে হয়তো আপনারাও শুনতে পাবেন মদনের সেই আত্মচিৎকার, আত্মনাম। এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাব আজকের প্রথম স্টোরিতে, এবং আমি ফিরে যাব এই জানুয়ারি মাসেই, 2018-এর জানুয়ারিতে চলে যাব। এবং 2018-এর জানুয়ারিতে স্টুডিওতে এসেছিলেন ফার্নান, এবং ফার্নান একটা লাশের ঘটনা বলেছিলেন। আমরা একটু আগে মদনের লাশ হওয়া থেকে এবার চলে যাচ্ছি একটা লাশ টানার ঘটনায়, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি।
যে সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি ফার্ন পুরান ঢাকা থেকে এসেছি, আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন MBBS ডক্টর, এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি মানে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন, মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো উনি ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যে কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো সেই লাশগুলোকে পোস্টমর্টম করা।
আচ্ছা,
তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসেনি।
আচ্ছা,
অফ ছিল আশাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল, তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ ওই লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে।
আচ্ছা,
তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগের থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না,
রেগুলার কাজের পথে
রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা ওখান থেকে প্রায় 80% মতো থেতলেই গিয়েছিল, মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এই রকম অবস্থার লাশ সে কখনোই দেখেনি। তো উনি যেটা করলেন, যেহেতু সেই রাতের মধ্যেই না 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য সে উনি যেটা করলেন যে সেই রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন, তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে এরকম, মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি
তখন মনে হচ্ছে লাইফ আছে,
হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো। তো সেও বলল যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে, এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটা একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায় ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়।
আচ্ছা,
তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার তখন বাজে নাম 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলো সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না। সে একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো তাকে হেঁটেই যেতে হবে।
আচ্ছা,
এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ।
আচ্ছা,
তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটায় এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রুটটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালই আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল সে, তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসাচ্ছিল, এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দেব। তো উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে যেই রিক্সাওয়ালাটা বসাচ্ছিল ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল এরকম একটা অবস্থা।
আচ্ছা,
তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে বাজার, বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম খুব সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়, এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার আমি ভাড়া লাগবে না আমার, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন।
আচ্ছা,
এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও হাতে একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যে এটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল, তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে এরকম কিছু একটা, বা কোন মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে সে,
মানে কোন দরিদ্র মানুষ
কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল এবং সবকিছু নর্মালই ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল, এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খুললো, খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে, এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন, জাস্ট এই কথাটুকু লেখা ছিল।
আচ্ছা,
তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন ওই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে। তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা, সে বেশ মানে ভয় পাচ্ছিল। এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে যারা যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়, আর তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা দেখা যেটা করতেন তারা যে হাসপাতালে যে বোনগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো, সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নিয়ে, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। আমার ঘটনা
FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
Shunchen Radio Food Theater FM. চলছে ভূত FM। আমি রাস্তেলাসির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকে কোনো অতিথি নাই, কিন্তু আমাদের কাছে আছে অসংখ্য ঘটনা, অসংখ্য ঘটনা, এবং সেই ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং আমি এখন আবারও জানুয়ারি মাসের সেই 5 তারিখে ফিরে যাব, এবং সেই দিন একই সাথে বাবু ভাই এসেছিলেন স্টুডিওতে, এবং তিনি তার একটা দীর্ঘ সময় কেটেছে দেশের বাইরে, আপনারা সবাই জানেন, এবং তিনি 2012 সাল থেকে ভূত FM এর সঙ্গে আছেন, মানে আমাদের সাথে স্টুডিওতে সে ঘটনা শেয়ার করেন তিনি বিভিন্ন সময়ে, এবং তিনি তার সেই সময়ের ঘটনা যখন তিনি দেশের বাইরে ছিলেন তখনকার একটা ঘটনা বা তখনকার একটা বন্ধুর মাধ্যমে পাওয়া একটা ঘটনা, সেই ঘটনাটি আমরা শুনে আসবো, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। তো চলুন শুনে আসি ঘটনাটি।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি। অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো, এখন কোথাও থাকে আমি জানি না। তো অ্যান্ডির, এটা অ্যান্ডির দাদার ঘটনা, অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনের। সো সেই সময় ইটস প্রবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল ওনার একটা কাজে, মানে তখন ওনার যে থাকতো জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে গিয়েছিল, শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা, দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন, এবং ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পরও হয়ে গেছে, এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ই ছিল না, মানে এই মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না, কিছু গাড়ি ছিল সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। তো যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যে সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার ই করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। তো যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি, ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন হেঁটে হেঁটে, যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন, ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নেই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওইটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে স্যার, আরেকটা জিনিস হচ্ছে ওই মোটেলের যে ইসাকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে, তুমি যে মোটেলে থাকবে রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবে না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। বলছে কি ঝামেলা? ঝামেলা মানে ঝামেলা, ডিস্টার্বেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, তুমি 8টার পরে 8টা 9টার পরে হোটেলে আর ই করবে না, আর তুমি বেরোবেই বা কেন, ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা শিলজোর মানে করিডোর ওখানে কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডি দাদা ওখানেই উঠেন, এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন, খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে, এবং লাস্টে যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ, ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ শেষ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছে। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি হঠাৎ লাগতে শোনার, উঠে বসেন। উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। তো উনি তাড়াতাড়ি উঠে উনি ই করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শোনানো রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই। এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। এই সময় আবার নকটা পড়ে দরজা, তো হু ইজ দিস, তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে ম্যারি, এরকম মানে ফিসফিস করে বলছে ম্যারি। কিন্তু কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি ওনার মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে, হি ওয়াজ কাইন্ড অফ স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। তো দরজাটা যখন খুলে ফেলেন, উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস ওনার রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা। এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটা, ওখানে দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু আগে? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি আমাকে, ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা ইউ নো কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে, হ্যাঁ আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি মানে তুমি হোটেলের ইকে জানিস ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগায় দেয়। তো উনি রুমের মধ্যে ঢুকে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে। এবং বেশ উনি চিন্তায় পড়ে, চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসে, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে।
আচ্ছা,
তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এবারও কোনো উত্তর নাই, মানে সেম থিং, দরজা বন্ধ টকটক টকটক করে নক হচ্ছে, কোনো উত্তর নাই। তো উনি এবার উঠে উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, ইউ নো আর ইউ দ্য ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে ই করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠছে, একটু রাগ করে উঠে বলছে যে তুমি কে আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ইকে ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়ো, মানে তাহলে তোমার কি প্রবলেম যেত, অথবা ইউ ক্যান টেল মি যে প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায়, ঘুরে যে ওখানে ওই যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো একটা চাপ দেয়। তো চাপ দিতে যে তাকায় ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজা নাই, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস, উনি আমার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে, দরজা খুলে উনি হাতে দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নাই, অন্ধকার হয়ে আছে।
আচ্ছা,
আর সামনের যে রুমটা সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায় যে ওই রুমে ঢুকে, ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, মানে লাইক জমাট বাঁধ অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে, রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না, ওনার নিজের ব্যাগ ঘাটে, ওনার নিজের ব্যাগ ঘেটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার এরকম বড় লাইট পাওয়া যেত লাস্ট ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথতলার জন্য ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইটটা জ্বালায়, লাইট জ্বালায় হয় কি উনি যেটা দেখে, মানে এটা মানে ভেরি মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের এরকম ঝুলে আছে, এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা,
লাইক
ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাভ দিয়ে বের হয়ে আসে রুম থেকে, বের হয়ে আসে উনি খুবই ভয় পায়, করিডোর ধরে দৌড়ে যায় নিচে, যায় নিচে, যায় ম্যানেজারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো, এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে, এসে তোমরা গিয়ে কোয়াইট 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 বলে ওকে চুপ করায়, বলে বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, ওকে হাত ধরে নিয়ে আসে উপরে, এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা, ওই রুমটা বন্ধ।
আচ্ছা,
এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে, বলে কি তোমার রুমে যে নক করছে তুমি কেন বেরোলে, ইউ নো ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না, বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আসে ও চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসেছে, ডকায় বলে তুমি একটু বসো, বসে ম্যানেজার বেল চাপতে আরেকজন ক্যান্স রুমকে, সে আসে এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো ওই রুমে সামনের রুমে। সো ওই লোক চাবি নিয়ে আসে, আসার পর উনাকে নিয়ে গেছে যে ওই রুমটা খুলছে, খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নাই, লাইট মারে রুমটা পুরো অন্ধকার, আসবাবপত্র আছে সব কিছুই নাই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরায় নাও, বলে নাও। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে, ম্যারি নামে একটা মেয়ে এখানে বাসার থেকে পলায় আসছিল এবং সে এখানে থাকে, এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়।
আচ্ছা,
হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায় এবং অনেকেই এখানে এটা দেখে, এবং এই জন্য তোমাকে বলা হয়েছে রাতের বেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নাই। এবং দ্যাট ওয়াজ ওল্ড ডেজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না, এখন যেমন বাণিজ্যিক ভাবে গুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরিত না, উনি বলে আমি রুমে থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট রিলেটেড টু দিস বাই সেইং দিস, আসলে আমি বলতে চাই এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না, যেটা হয় যে ও যে মারা গেছে ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সেই কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস, মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখা মানুষকে।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। একটা চমৎকার ঘটনা শুনলাম আমরা, এবং এই ঘটনার পরে আরও একটা বিরতি নিতে হচ্ছে। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে phutafm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এখনই। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট এফএমএ, এবং আমরা আজকে একটা স্পেশাল এপিসোড যেখানে শুধু ঘটনা বলবো আমরা, এবং কোনো বিরতি ছাড়া, মানে ছোট ছোট বিরতি থাকবে কিন্তু মানে কোনো ধরনের কোনো অন্য কথা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো না, ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে পারি, ঘটনার যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করতে পারি। এবং প্রত্যেকটি ঘটনার আগে আমরা একটু করে বলছিও সেই বিষয়ে কথা। তো আমি এবার 3 অগাস্টে আমারই পড়া একটা ইমেইল, সেই ইমেইলটা আমি শোনাতে চাই, এবং আশা করছি যে এই ইমেইলটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসছি সেই ঘটনাটি। এবং এটা একটা ইমেইলটা আমরা পেয়েছিলাম ইন্ডিয়ার থেকে, এবং আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর ঘটনা আসে, সুতরাং আমরা ইন্ডিয়ার একটা ঘটনা আপনাদের শোনাতেও চাই। তো চলুন শুনে আসি ঘটনাটি, আশা করছি ভালো লাগবে। 3 অগাস্ট 2018।
নমস্কার রাসেল দাম, আমার নাম দীপাঞ্জনা দাস। দীপাঞ্জনা দাস থাকেন কলকাতায়, সেখান থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখছেন, আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা ঠিক আমার সাথে ঘটেনি, কিন্তু আমারই পরিবারের লোকের সাথে ঘটেছে। সে কারণে আমি সবার আসল নাম এবং এক্সাক্ট লোকেশন বলতে পারছি না, ভালো লাগলে বলে শোনাবেন। মাস দুয়েক আগে আমাদের কাছে একটা বিয়ের নিমন্ত্রণ আসে, যার বিয়ে সে হলো আমার মায়ের ছোট কাকার ছেলে, মানে আমার দূর সম্পর্কের মামা, থাকেন চাকদহ বা চলতি কথায় চাকদাতে। সেখানে আমি শেষ যখন গিয়েছিলাম তখন আমি বেশ ছোট, তারপর আর যাওয়া হয়ে ওঠেনি। তারপর যথারীতি গেলাম নিমন্ত্রণ রক্ষা করতে। সেখানে পৌঁছে আমাদের অনেক আত্মীয়দের সাথে দেখা হলো, কাজিন ভাই বোন সবার সাথে দেখা হলো। যে মামার বিয়ে তার মা অর্থাৎ আমার দিদা এক সময় আমায় বললেন তাদের বাড়ি থেকে দুটো বাড়ি ছেড়ে তার বোনের বাড়ি। তিনি এখনো কেন আসছেন না, তাই আমি যেন গিয়ে তাকে একবার ডেকে নিয়ে আসি। বুড়ো মানুষ, হয়তোবা খেয়াল নেই, সেই মতো আমি গেলাম সেই বাড়িতে। সাথে আমার দুই কাজিন ভাই বোন ছিল। বুঝলাম ছোটবেলায় এ বাড়িতে আমি এসেছিলাম। সেই বাড়িতে ঢুকে দিদাকে বার দুয়েক ডাকতেই তিনি বেরিয়ে এলেন। এসে আমাদের দেখে তিনি খুবই খুশি হলেন। তাকে আমাদের সাথে যেতে বলায় তিনি বললেন আগে তার ঘরে আমাদের আসতে হবে, না হলে তিনি কিছুতেই ছাড়বেন না। বয়স্ক মানুষের কথা উপেক্ষা করা যায় না, উচিত নয়। তাই তিনজন ওনার ঘরে গিয়ে বসলাম। দিদা বললেন তোমরা বসো দিদি ভাই, আমি এক্ষুনি আসছি, বলে তিনি ভেতরে চলে গেলেন। আমরা ঘুরে ঘুরে ঘরখানা দেখতে লাগলাম। সারা ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, আর সেই আলমারি ভর্তি ফিজিক্সের বই। আমার ফিজিক্সের প্রতি বরাবরের একটা দুর্বলতা থাকায় আমি সাগ্রহে সেগুলো দেখতে লাগলাম। দেখতে দেখতে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল। একজন বছর ৩০ ভদ্রলোকের ছবি, ফর্সা রং, লম্বা নাক, শক্ত চোয়াল, ঘন ভ্রুর নিচে উজ্জ্বল দুটো চোখ, সেই চোখে দীপ্তিময় দৃষ্টি, সেই দৃষ্টিতে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। ছবিটা দেখে চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক মনে করতে পারলাম না। তার পাশেই আরেকটি সব ছবি, এই ছবিটা বেশ পুরনো, আমার বয়সী এক যুবকের ছবি। সুন্দর, সুগঠিত, সুঠাম চেহারা, পরনে জার্সি আর হাফ প্যান্ট, পায়ের নিচে একটা ফুটবল। এই ছবিটার দিকে তাকিয়ে আমার দা করে মনে পড়ে গেল, আরে এ তো তাপস মামা। ছোটবেলায় সে তো যেবার শেষ এসেছিলাম এই মামার সাথে আমার খুব ভাব হয়ে গিয়েছিল। আরো মনে পড়ল তিনি ছিলেন পদার্থবিদ্যার ছাত্র, ভীষণ মেধাবী বলে আমাদের পরিবারে তার বেশ একটা নাম ছিল। দারুণ ভালো ফুটবল খেলতেন। গতবার আমায় তিনি সাথে করে তার ফুটবল খেলার মাঠেও নিয়ে গিয়েছিলেন মনে পড়ল। কিন্তু তিনি কোথায়, বিয়ে বাড়িতে তো দেখলাম না। এই কথা মনে হতেই কারেটা পায়ের শব্দে পেছন ফিরে তাকালাম। প্রথমে ভেবেছিলাম দিদা এসেছেন বুঝি, কিন্তু সেদিকে তাকিয়ে আমার ভুল ভাঙল। দেখলাম একজন রোগাটে গরমের লোক পাশের ঘরে যাবার দরজায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে অল্প অল্প হাসছেন। তার পরনে পাঞ্জাবি পাজামা, চুলগুলো বেশ বড়, কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে। আমরাও তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হাসলাম। তিনি এবার ঘরের ভেতরে ঢুকে এলেন। এসে রিনরিনে গলায় বললেন তোমরা কোথায় থাকো? এই কথা শোনার পর আমার ভাই আর আমার মন হাতের তলায় মুখ চেপে খিকখিক করে হাসতে লাগলো। তাদের হাসার কারণ ছিল ভদ্রলোকের হাব ভাব, হাঁটা চলা, কথা বলার ধরন সবই পুরো মেয়েদের মতো। আমাদের চারপাশে এমন মানুষ আমরা প্রায়শই দেখি যারা প্রকৃতিগতভাবে ছেলে বা পুরুষ হয়ে জন্মালেও তাদের ভাব ভঙ্গি চালচলন সবটাতেই মেয়েলি ছাপ থাকে। তাদের নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই ঠাট্টা বিদ্রুপ করা হয়, কিন্তু সেটা তাদের ইচ্ছাকৃত নয়, পুরোটাই হরমোনের তারতম্যের জন্য হয়ে থাকে। এটা আমরা জেনেও না জানার মতো করে তাদের নিয়ে মজা করি। এটা যে প্রকৃতিরই একটা খেলা সেটা আমরা ভুলে যাই, ভুলে যাই তারা আমাদের মশকরার পাত্র নয়। আমি ওদের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসতে না করলাম, যেহেতু আমি ওদের থেকে বয়সে বড়, তাই তাদের শাসন করার দায়িত্বও আমার। ওদের হাসি আমাদের সামনে বসা দুটি মানুষও দেখছেন, তাকে দেখেই ওরা হাসছে সেটাও তিনি বুঝছেন। তিনি একই রকম ভাবে মেয়েলি ভঙ্গিতে বললেন এই তোরা হাসছিস কেন রে, অসভ্য কোথাকার। কথাটা বলার সময় তিনি হাতের বিশেষ এক ভঙ্গিতে তার মনের সামান্য অভিমান ব্যক্ত করলেন। তার হাতের মুদ্রাও নারী সুলভ, লক্ষ্য করলাম তার হাতের নখগুলো লম্বা, তাতে হালকা রং লাগানো, ইনি নেল পলিশ পরেছেন। আমার ভাই বোনগুলো হাসির থামানা গেল না। আমি বেশ বুঝতে পারছিলাম ফোচকে ছেলে মেয়ে দুটো আমার পেছনে দাঁড়িয়ে ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে চলেছে। লোকটি এবার তাকিয়ে বলে উঠলেন ওমা, তোমার কানের দুলটা কি সুন্দর, আমায় এমন একটা এনে দিতে পারবে? আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না, কেবল হেসে ঘাড় নেড়ে সম্মতি দিলাম। তিনি আমার সাথে আরো অনেক কথা বলতে লাগলেন, সেগুলোর প্রায়ই সব সাজগোজ বিষয়ক। এবার আমার বেশ অস্বস্তি হচ্ছিল, তার কারণ হল সামনে বসা মানুষটা আমায় সমানে নকল করে চলেছে। আমি যেভাবে বসছি তিনিও ঠিক সেভাবে বসছেন, আমার বসার ভঙ্গি পরিবর্তন করলে তিনি হুবহু সেইভাবে গাল মানে সরে বসছেন, আমি গাল চুলকালে তিনিও তাই করছেন, আমি কানের পিঠে চুল সরালে তিনিও সঙ্গে সঙ্গে তাই করছেন। অর্থাৎ আমি তিনি আমায় একেবারে আয়নার মতো অনুকরণ করে চলেছেন। মুখে কিছু বলতে পারছিলাম না, কেবলই উসখুস করছিলাম। এমন সময় দিদা তিন পেয়ালা চা নিয়ে ঢুকলেন। ঢুকেই তিনি ওই লোকটিকে বললেন, তুই এখানে কি করছিস, যা ভেতরে যা। তার কথা শুনে লোকটি বলল, যাচ্ছি বাবা যাচ্ছি। উফ, তুমি না সত্যি কেমন যেন করো, আমি ঘর থেকে বেরোলে একটু লোকের সাথে কথা বলছি তাও ভালো লাগে না। লোকটি আবার সেই মেয়েলি ভঙ্গিতে দ্রুত ভেতরে চলে গেল। দিদা চায়ের কাপ সময়ের ট্রেটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে বললেন, বসলেন। আমি জিজ্ঞেস করলাম, উনি কে দিদা? দিদা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, চিনতে পারো নি তাই না? আসলে তোমারই বা দোষ কি, আমি নিজেই এখন ওকে চিনতে পারছি না। দিদা আঁচলে মুখ চেপে আবার বললেন, ও আমার ছেলে তাপস। তোমার তাপস মামা? ইনি তাপস মামা? আমি শুনে ভীষণ অবাক হয়ে গেলাম, কিন্তু আমার যতদূর মনে পড়ছে উনি তো এরকম ছিলেন না। দিদা বললেন, ছিলেন নাই তো, মাস চার আগেও ছেলে আমার এমন ছিল না, পুরোপুরি সুস্থ আর স্বাভাবিক ছিল আর পাঁচটা সাধারণ ছেলের মতো। কিন্তু এমন হলো কি করে হঠাৎ? যতদূর জানি এই ধরনের হরমোন প্রবলেম যদি কারো থেকে থাকে সেটা অনেক ছোট থেকেই ধরা পড়ে। এতদিন পর প্রাপ্ত বয়স্ক একটা মানুষের আচমকা এরকম পরিবর্তন হয় বলে শুনিনি। কি আর বলবো মা, আগে আমার ছেলে সারাদিন পড়াশোনা নিয়ে থাকত, কলেজে পড়াতে যেত, একদিনও কামাই করত না, ফুটবল খেলায় খুব ঝোঁক ছিল, আর এখন সারাদিন সাজগোজ নিয়ে থাকে, বারণ করলে শোনে না, শাড়ি পরে মেয়েদের মতো করে সেজে আয়নার সামনে গিয়ে বসে থাকে, কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে, বাড়িতেও পড়াশোনা করে না, আর কি সব ম্যাগাজিন আছে শাড়ি গয়নার ছবি দেয়া সেই সব পড়ে সর্বক্ষণ, খেলাধুলার ধারে কাছেও যায় না, আর আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন নাচের ভঙ্গি রপ্ত করে। কি বলছো দিদা, মাত্র চার মাসে একটা মানুষ আমূল পরিবর্তন হয়ে যেতে পারে, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমার দেখা সেই তাপস মামাকে এবার বেশ মনে পড়ল, 20 বছরের এক টকবকে তরুণ, পায়ের আগায় ফুটবল নিয়ে মাঠ দাপিয়ে বেড়ায়, পদার্থবিদ্যার এক কৃতি ছাত্র, মেহিলি পড়ার লেশ মাত্র নেই, সেই মানুষ দেয়ালে টাঙানো ছবির মানুষ আর খানিকক্ষণ আগে দেখায় এই মানুষের মধ্যে কোনো মিলই নেই, বরং আকাশ পাতাল তফাত। দিদা বললেন, তার উপর এক বিচ্ছিরি স্বভাব রয়েছে, সামনে কোনো মেয়ে দেখলেই তাকে নকল করবে, সে যা করবে ও হুবহু তাই নকল করবে। আচ্ছা, এটা তো কোনো মানসিক সমস্যা হতে পারে, তোমরা ডাক্তার দেখাওনি? আমি প্রশ্ন করি। দেখায়নি আবার, কলকাতায় নিয়ে গিয়ে বড় বড় ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু ধরতে পারেনি, কোনো সমাধানও দিতে পারেনি, আর দেবেই বা কি করে, এ তো কোনো রোগ নয়, ওর গায়ে যে হাওয়া বাতাস লেগেছে। হাওয়া কি প্রশ্ন করলো আমার ভাইটা। হাওয়া বাতাস, দিদা বলল, মানে খারাপ জিনিস, সে যে বেড়াতে গেল সেখানে গিয়ে এসব সঙ্গ করে নিয়ে এসেছে, আমরা ওর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, ভেবেছিলাম এবার ছেলের বিয়ে দিয়ে বউয়ের হাতে সংসার তুলে দেব, কিন্তু কি যে হয়ে গেল, ও ঠাকুর আমার ছেলেটা কি আর ভালো হবে না? দিদা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি জিজ্ঞেস করলাম, কবে থেকে এটা হয়েছে দিদা, কি করে হলো? দিদা এরপর পুরো ঘটনাটা আমাদের বললেন, বয়স্ক মানুষ তাই একটু এলোমেলো ভাবে বলছিলেন, আমি যতটা পারছি সাজিয়ে ওনার কথা অনুযায়ী গোড়া থেকে বলার চেষ্টা করছি। চার মাস আগে তাপস মামা আর তার তাই দুই বন্ধু গিয়েছিলেন পুরুলিয়া বেড়াতে, তাদের নাম বিপ্লব আর সৌম্য। বিপ্লব নামের বন্ধুটি তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে আর অন্য বন্ধুটি সৌম্য তার এক ছোট ভাগ্নিকে নিয়ে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাদের থাকার ব্যবস্থা হলো একটা ছোট বাগান বাড়িতে। সেটা ঠিক করে দিয়েছিলেন মামারি কলেজের কোন এক প্রফেসর, তার এক আত্মীয়ের সম্পত্তি। এমনিতে ভাড়া দেওয়া হয় না কাউকে, কিন্তু মামার সাথে ভালো পরিচয় আছে বলে তিনি সব ঠিকঠাক করে দিয়েছিলেন বলে কয়ে। মামারা তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাঁচজন মিলে উঠলেন সেই বাগান বাড়িতে। প্রথম দিন তেমন কিছু ঘটেনি, দ্বিতীয় দিন থেকে শুরু কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করলেন মামা। বাড়িটার সামনের বড় বাগানে একটা বেশ বাহারের দোলনা আছে। বিকেল বেলায় বিপ্লব মামার স্ত্রী নীলিমা দেবী তাইতে বসে মনের সুখে দোল খাচ্ছিলেন। এরা তাপস মামা সহ সকলেই দেখেছিলেন। সেদিন রাতের বেলায় মামা নিজের ঘরে শোবার আগে খাটে শুয়ে বই পড়ছিলেন, এটা তার বরাবরের অভ্যাস। রাত তখন অনেক হয়েছে, বাইরে বৃষ্টি চুপ চুপ করে, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, ভারী মনোরম আবহাওয়া। মামা ভাবলেন ঘুমানোর আগে একটু বারান্দায় গিয়ে দাঁড়ানো যাক, শীতল বাতাস আর সোনা গন্ধ মাটির প্রাণভরে উপভোগ করতে তিনি বাইরে গেলেন। বৃষ্টি বেশ জোরেই পড়ছে, তার ঘরের বারান্দা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। তিনি সোজাসুজি বাগানের সেই বাহারি তার সোজাসুজি বাগানের সেই বাহারি দোলনাটা সেদিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন দোলনায় কে যেন বসে রয়েছে, দোল খাচ্ছে। কি অদ্ভুত, এত রাত্রে এই ঘোর বৃষ্টির মধ্যে কে দোলনায় বসে দোল খাবে? এই বাড়িটায় তারা পাঁচজন ছাড়া আর কেউ নেই। বাকিদের মধ্যে কার এমন মাথা খারাপ হলো যে এই দুর্যোগের মধ্যে বাগানে যাবে? তিনি ভাবলেন হয়তো সৌম্যর ভাগ্নে হতে পারে, বাচ্চা ছেলে, অনেক সময় বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, এই বয়সে অনেক উদ্ভট খেয়াল মাথায় যাবে। তিনি চেঁচিয়ে ডাকতে যাবেন এমন সময় চারিদিক আলোকিত করে বিদ্যুৎ ঝলকে উঠল। সেই আলোতে তিনি দেখতে পেলেন, স্পষ্ট দেখতে পেলেন দোলনায় বসে সৌম্যর ভাগ্নে নয়, বিপ্লবের স্ত্রী নীলিমা দেবী। নীলিমা দেবী তার দিকে পিঠ করে বসে বিকেলের মতো একইভাবে দোল খাচ্ছেন, সেই একই শাড়ি তার পরনে, একই রকম ভাবে তার কায়দা করে চুল কাটা। মনে হলো বিকেলবেলা তিনি যা দেখছিলেন সেটারই পুনরাবৃত্তি ঘটছে। তিনি কিছুক্ষণ কি করবেন বুঝতে পারলেন না, তিনি ওনাকে ডাকবেন নাকি ওনাকে নিজের মতো ছেড়ে দেবেন। ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন দোলনাটা ফাঁকা, সেখানে কেউ নেই, অথচ তিনি সেখান থেকে কাউকে উঠে যেতে দেখেননি। মামা নিজের মনের ভুল মনে করে ঘরে চলে এলেন, যদিও তার মনে একটা খচখচানি থেকেই গেল। পরের দিন সকালবেলা মামা নীলিমা দেবীকে কথাটা জিজ্ঞেস করলেন, তিনি তো শুনে পুরো অবাক। নীলিমা দেবী সেই সময় নিজের ঘরে ঘুমিয়ে কাদা, তাছাড়া অত বৃষ্টির মধ্যে মাঝরাত্রে কোন পাগল ছাড়া কেউ দোলনায় দোল খাবে না, তিনি ঘুমের ঘরে ভুল দেখছেন বলে তারা সবাই মজা করতে লাগলো। মামাও ব্যাপারটা গম্ভীর ভাবে নিলেন না, যদিও নেওয়া উচিত ছিল। সেদিন তারা ঠিক করলেন বাইরে বাগানে পিকনিক করবেন। তাদের জন্য মামার দুই বন্ধু গেলেন বাজারে, মামা নীলিমা দেবী আর ভাগ্নে রইলেন। তারা বাজারে যাবার পর মামা বসে বই পড়ছিলেন, সেই সময় নীলিমা দেবী এসে জিজ্ঞেস করলেন, আমার বড্ড মাথা ধরেছে, আমি চা বানাচ্ছি, তোমার জন্য বানাবো? মামা হ্যাঁ বলতে তিনি চা করতে গেলেন। কয়েক মুহূর্ত পরে তিনি গলা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, তাপস তোমার চায়ে আদা দেব তো? মামা সম্মতি জানাতে তিনি তাদের দুজনের জন্য আলাদাভাবে চা নিয়ে আসলেন। সেদিনই বিকেলে তারা কাছাকাছি জায়গায় কোথাও ঘুরে আসার পরিকল্পনা করলেন, কিন্তু তাপস মামার শরীর তেমন ভালো লাগছিল না, কেমন ম্যাচ ম্যাচ করছিল। তিনি আর গোসলে না গিয়ে বাকিদের সাথে বাগান বাড়িতে সম্পূর্ণ একা রইলেন। মামা নিজের ঘরে শুয়ে গান শুনছিলেন, এমন সময় দরজায় কেউ দাঁড়িয়ে, তিনি চোখ খুলে সেদিকে চাইতে দেখতে পেলেন হুবহু নীলিমা দেবীর মতো একজন সেখানে গলা বাড়িয়ে তাকিয়ে আছেন। মামা সেদিকে তাকাতেই বললেন, তাপস তোমার চায়ে আদা দেব তো? তিনি চমকে বিছানার উপরে উঠে বসলেন, উঠে বসার সাথে সাথে তার দরজার দিকে তাকিয়ে মহিলা যেন কোথায় মিলিয়ে গেল। সারা বাড়িতে এখন কেউ নেই, তবে একটু আগে মামা যাকে দেখলেন সে কে? একেবারে সকালের মতো করে একইভাবে তাকে জিজ্ঞেস করল চায়ে আদা দেবার কথা। এ কোনো ভিডিওর রেকর্ডকে পুনরায় চালিয়ে দিয়েছে কেউ? মামা ভীষণ অবাক হলেন, এগুলো হচ্ছে, কিছু একটা হচ্ছে, এটা তিনি বুঝতে পারছিলেন না। বাকিরা ফিরে আসার পরেও তিনি কিছু বললেন না, যদি আবার তারা তাকে নিয়ে মজা করে। এরপর সকালবেলা তাদের অযোধ্যা পাহাড়ে যাবার কথা, সবাই তৈরি হয়ে গিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই নীলিমা দেবী তখনও ওঠেননি। তাপস মামা তাকে তাকে তাগাদা দিতে ঘরে গিয়ে বলেন, বৌদি তোমার আর কত দেরি? মামা দেখলেন নীলিমা দেবী তখন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছেন। তিনি বললেন, এই তো হয়ে গেছে, এক্ষুনি আসছি। তিনি আরো খানিক পর তৈরি হয়ে এলেন এবং তারা ঘুরতে চলে গেলেন। ফিরে এসে তারা রাতের খাবার খেয়ে সবাই বাইরে বাগানে বসে গল্প করছিলেন। রাত তখন প্রায় দশটার কাছাকাছি। মামা বাথরুমে যাবার জন্য ঘরের ভেতরে এলেন, বাকিরা তখনও বাইরে গল্পে মুশকুল। বাথরুমে যেতে গেলে নীলিমা দেবীর ঘরের সামনে দিয়ে যেতে হয়, সেই ঘরে আলো জ্বলছিল। যাবার সময় মামা সেই দিকে চোখ পড়তে তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন আয়নার সামনে বসে আছেন নীলিমা দেবী, ঠিক সকালের মতো। তিনি একইভাবে সেখানে বসে চুল আঁচড়াচ্ছেন, তার পরনে শাড়িটিও এক। সকালের দৃশ্যের সাথে এখনকার দৃশ্যের কোনো তফাত নেই। কিন্তু নীলিমা দেবী কখন ঘরে ঢুকলেন? তার থেকেও বড় প্রশ্ন হল, বাইরে বসে যে নীলিমা দেবী গল্প করছেন, তার পরনে রয়েছে অন্য পোশাক। তিনি মুহূর্তের মধ্যে পোশাক পরিবর্তন করে ঘরের ভেতরে কি করে আসবেন? এত অবধিও ঠিক ছিল, কিন্তু আয়নার সামনে বসে থাকা নীলিমা দেবী যখন অবিকৃত ভাবে সকালের মতো করে বলে উঠলেন, এই তো হয়ে গেছে, এক্ষুনি আসছি, তখন আর তিনি দাঁড়িয়ে থাকবার সাহস পেলেন না। তিনি সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে আসেন। এসে দেখেন তারা সবাই আগের মতো গল্প গুজব করছে, সেখানে নীলিমা দেবীও। তার পোশাকের কোনো পরিবর্তন হয়নি। তাকে দেখে মনে হচ্ছিল না তিনি এখান থেকে কোথাও গিয়েছিলেন। মামা তবু প্রশ্ন করলেন, বৌদি তুমি কি এই মাত্র ঘরে গিয়েছিলে? আমি কই না তো, আমি তো এখানেই বসেছিলাম। মামা এবার বেশ ভয় পেয়ে গেলেন। তবে একটু আগে ঘরের ভেতরে তিনি কাকে দেখলেন? আগের দিন দরজার বাইরে গিয়েছিল, আর সেদিন রাতে দোলনাতেই বা গিয়েছিল। সে কেন নীলিমা দেবীকে নকল করে? সেদিন রাতে মামা নিজের ঘরে শুয়েছিলেন, তার কিছুই ঘুমতেই ঘুম আসছিল না। তিনি কেবল বিছানার এপাশ ওপাশ করছিলেন। এক সময় হালকা তন্দ্রা এসে গেল, কিন্তু কিছুক্ষণ বাদেই কিছু একটা শব্দে তার তন্দ্রা ছুটে গেল। তিনি বিছানায় সোজা হয়ে শুয়েছিলেন, চোখ খুলতেই তার চোখ গেল সিলিং এর দিকে। ঘরের আলো আধারিতে তিনি দেখতে পেলেন সিলিং ফ্যান থেকে ঝুলছে একটি মানুষের দেহ। সেই দৃশ্য দেখে তিনি আর সেখানে থাকার সাহস পাননি, চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যান। তার চিৎকার শুনে বাকিরা বেরিয়ে আসে। ততক্ষণে মামা অজ্ঞান হয়ে গিয়েছেন, তার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে। সবাই মামার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনেন। তাকে জিজ্ঞেস করা হয় তিনি কেন চিৎকার করছিলেন। তখন তিনি তাদের প্রথম থেকে সবকিছু খুলে বলেন। সব শুনে তারা সবাই খুব আশ্চর্য হয়ে গেলেন, আর নীলিমা দেবী ভয় পেয়ে গেলেন ভীষণ। তিনি আর সেই বাড়িতে থাকতে রাজি হলেন না। অবশ্য তাদের পক্ষে আর থাকা সম্ভবও না, কারণ সেই রাত থেকেই মামার ধূম জ্বর এলো এবং তিনি ক্রমাগত বমি করতে লাগলেন। তার শরীর এতটা অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে সবাই তড়িঘড়ি করে বাসায় ফিরে এলো। মামা যখন বাড়িতে ফিরে এলেন তখন জ্বরের তাপে তার গা পুড়ে যাচ্ছে। এরপর প্রায় 15 দিন তার জ্বর ছিল। সেই সময় তিনি সর্বক্ষণ বিছানায় পড়ে থাকতেন, ওঠার ক্ষমতা ছিল না। 15 দিন পর তিনি যখন সেরে উঠলেন তখন তিনি স্বাভাবিকের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেলেন। সবাই প্রথমে ভেবেছিলেন হয়তো শরীর দুর্বল থাকার কারণে এমনটা হয়েছে, কিন্তু তিনি আস্তে আস্তে নিজেকে বাইরের জগৎ থেকে গুটিয়ে নেওয়া শুরু করলেন। কলেজে পড়াতে যেতেন না, মাঠে খেলতে যেতেন না, বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতেন না। এর পাশাপাশি তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন আসা শুরু হলো। তিনি চুল বড় রাখতে শুরু করলেন, নখ বড় করতে শুরু করলেন, বাড়িতে কিছু মেয়েদের ম্যাগাজিন আনা শুরু করলেন যেগুলো তিনি আগে কোনোদিনই পড়তেন না। তার আচার আচরণ, কথাবার্তা, পছন্দ অপছন্দ সবেতেই পরিবর্তন আসা শুরু হলো। সবকিছুতেই মেয়েলিপনার ছাপ পড়তে শুরু করলো। ছেলের এমন অদ্ভুত পরিবর্তন দেখে দিদা স্বাভাবিকভাবে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি তাপস মামার বাকি দুই বন্ধু যারা তার সাথে পুরুলিয়া ঘুরতে গিয়েছিল তাদের ডেকে জানতে চাইলেন এমন কি হয়েছিল যার জন্য এই পরিণতি। প্রথমে তারা কিছু বলতে না চাইলেও দিদার জোরাজুরিতে বলতে বাধ্য হন। সেখানে যা ঘটেছিল তারা সব বললেন দিদাকে। তাছাড়াও বললেন তারা খোঁজ নিয়েছিলেন তাপস মামার কলেজের সেই প্রফেসরের কাছ থেকে, যিনি এই বাগান বাড়ির সন্ধান দিয়েছিলেন। সেই প্রফেসরকে সব জানানোর পরে তিনি বলেন, গত বছর সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। বাড়িতে তার যে আত্মীয়ের সেই বাড়িটা, তার পরিবারেরই একটি ছেলে তার বেশ কিছু বন্ধু বান্ধবদের নিয়ে পুরুলিয়া বেড়াতে গিয়েছিল। গিয়ে তারা সেই বাগান বাড়িতেই উঠেছিল। তার দলের একটি ছেলে ছিল যে কিনা স্বভাব চরিত্রে একেবারে মেয়েদের মতো। তাকে নিয়ে দলের বাকিরা খুব হাসি ঠাট্টা করত, সবসময় তাকে হেয় করত, তাকে একেবারে হাসির খোরাক করে রেখেছিল তারা। তার কারণ, যার কারণে সে প্রথম থেকেই মানসিক অবসাদে ভুগছিল, তার উপর সেখানে বেড়াতে তাকে আরো নানাভাবে অপদস্থ করতে থাকে বাকিরা। একসময় তার মাত্রা ছাড়িয়ে যায়, সেই ছেলেটির সহ্যের সীমা ছাড়িয়ে যেতে থাকে। আর অপমান বরদাস্ত করতে না পেরে সে তার জন্য বরাদ্দ রাখার রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সবাই তখন ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারেনি। কেউ কেউ মজা করে বলে যে সে রাগারাগি করে খিল দিয়েছে, কান্নাকাটি হয়ে গেলে সে নিজেই বেরিয়ে আসবে। এদিকে ঘরের ভেতর ঢুকে সেই ছেলেটি তার জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে নেয়। অবসাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সে বেছে নেয় অন্তিম পরিণতি। সে সিলিং ফ্যান থেকে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন দেখা গেল সে দরজা খুলছে না এবং ডাকাডাকিতে সাড়া দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা দরজা ভেঙে ফেলে। ভেতরের দৃশ্য দেখে তারা তখন পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে লাশ নিয়ে যায়। এই ঘটনার পর আর সেখানে কেউ যায়নি, থাকেনি। এক বছর পর তাপস মামারাই প্রথম সেখানে গিয়ে থাকেন এবং তাপস মামা একই ঘরে ছিলেন যে ঘরে ছেলেটি আত্মহত্যা করেছিল। সব শোনার পর আমার মুখ দিয়ে কথা সরছিল না। এমন ঘটনাও ঘটে দুনিয়াতে যার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা মেলে না। তাপস মামা ঠিক হয়েছে, কি হয়েছে ঠিক আমি জানি না, কোনো ধারণা নেই। তবে সেই অশরীরীর অস্তিত্বের কথা যদি ধরি, তবে একটা সূত্র উকি দেয়, যে ছেলেটি ওই ঘরে আত্মহত্যা করেছিল সে চেয়েছিল তার পুরুষ দেহেই নারী সত্তা বজায় রাখতে। কিন্তু এই সমাজ এই সহজ ব্যাপারটা ততটা সহজভাবে নেয়নি। অসহ্য বিদ্রুপের মাধ্যমে তাকে ঠেলে দিয়েছিল অবসাদের অন্ধকারে। সে হয়তো চেয়েছিল এক নারীর মতো হতে, তার পুরুষ দেহ নিয়েই, কিন্তু তার সে বাসনা অপূর্ণ রয়ে গেল। তাই হয়তো তাপস মামার দেহকে আশ্রয় করে সে তার বাসনা চরিতার্থ করতে চায়। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে সবাই এনজয় করেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার এই ঘটনাটি শোনার জন্য।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
মাঝে মাঝে রিকোয়েস্ট আসে এবং এখন অনেকে লিখছেন যে মেসেজ যেগুলো আসে সেগুলোতে এরকম থাকে যে ইমেল দিয়ে পুরো একটা এপিসোড আমরা করেছি, কিন্তু ইমেল দিয়েও করেছি, অডিও ক্লিপ দিয়েও করেছি। তো আমার মনে হয় যে আরেকটা ইমেল শুনে আসবো নাকি, আজকে যদি ভালো লাগে তাহলে আমার মনে হয় যে এটা ভালো লাগবে। ওই একই মাসে 10 August 2018 আমরা আরেকটা ইমেল পেয়েছিলাম, যেখানে একজনকে একটা অন্য ভুবনে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, যে ঘটনাটি খুবই মানে মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে কোনো একটা কাল্পনিক ঘটনা শুনছি আমরা, কোনো একটা মানে এরকম একটা জগৎ যে জগতের সাথে আমাদের এই জগতের কোনো মিল নেই, এরকম একটা জগৎ যে জগতে আমাদের যে মানুষ, আমাদের এই জগতের মানুষ, সেই জগতের মানুষের সাথে, সেই জগতের মানুষ বলবো না প্রাণী বলবো, তাদের সাথে অনেক বেশি পার্থক্য। সেই ভিন্ন একটা ধারা, সেই ভিন্ন একটা অনুভূতিতে আপনাদের নিয়ে যাবে এবং সেটা খুবই অদ্ভুত এবং সেটা খুবই অন্যরকম। তো চলুন শুনে আসি এই ঘটনাটি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। 10 August 2018। স্টুডিওতে এসে ঘটনাটি বলা সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। আমার নাম মামুন আহমেদ, জেলা যশোর সদর, ডাক কুয়াদা বাজার, সিরাজ সিংহা। রাসেল ভাই, আমার নিজের সাথেই ঘটেছে এই ঘটনাটি, যেটা শুরু হয় 2010 সাল থেকে আর এখনো রীতিমতো ঘটে চলেছে আমার সাথে। বর্তমানে আমার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন আমি বুঝতে পারছি, এখনো আমি বুঝতে পারছি না যে আমি কি করব। অনেক বছর ধরে ঘটনাটি ঘটার কারণে আমার এই ঘটনাটি অনেক বড়, তাই যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করছি। তখন রমজান মাস, রমজানের প্রথম দিন, আমরা অনেকে মিলে আমাদের গ্রামের মসজিদে ইফতার করতে চাই। বলে রাখা ভালো যে আমাদের মসজিদটি পূর্ব ও উত্তর দিকে রয়েছে কবরস্থান, এবং দক্ষিণ দিকে রয়েছে বড় পুকুর, ও পশ্চিম দিকে রয়েছে অনেকগুলি বাড়ি। যা হোক, যাওয়ার পর হুজুর আমাকে ডেকে বলেন প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে। যে কথা সেই কাজ, মসজিদের টিউবওয়েলটি খারাপ থাকায় পুকুরে দিতে যাই। প্লেটগুলো প্রায় ধোয়া শেষ এমন সময় আমি খেয়াল করলাম আমার কানে কেমন যেন একটা সাউন্ড আসতে লাগছে। আওয়াজটি মনে হচ্ছিল আকাশের দিক থেকে আসছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম কি যেন শাড়ি বেঁধে খুব দ্রুত চলে যাচ্ছে। এমন সময় আমি লক্ষ্য করলাম যে কে যেন আমার দিকে এগিয়ে আসছে আকাশ থেকে। আমার চোখের পলক পড়তেই দেখতে পেলাম যে যে আসছিলেন সে আমার সামনে। সে আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাকে দেখতে খুবই উজ্জ্বল লাগছিল, গায়ে জড়ি জাতীয় লম্বা পোশাক, হাতে ছিল একটা লাঠি জাতীয় কিছু, মাথার চুল পায়ের গোড়ালি পর্যন্ত। আমি তার কথা আর জবাবে বলি, আমি তো ভয় পেয়েছি। সে বলে, কই, তুমি তো ভয় পাওনি বলে আমার শরীরে তিনবার ফু দিল আর বলল আজ সময় নেই, তোমার সাথে পরে দেখা করব, ভালো থাকো, বলেই অদৃশ্য হয়ে গেল। আমি প্লেটগুলো নিয়ে উপরে উঠে আসি। তারপর আমি আমার বন্ধুদের বলি, তোমরা কি কিছু দেখেছো আমার সামনে দাঁড়িয়ে থাকতে? ওরা বলে, কই না তো। আমি আর কাউকে কিছু বলি না, মনের ভুল ভেবে। ঈদের কিছুদিন পর আমি সেই মহিলাকে আবারও দেখতে পাই স্বপ্নে। তিনি আসেন, আমার সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে। এভাবে চলতে থাকে কিছুদিন। তারপর একদিন তিনি আমাকে তাদের ওখানে নিয়ে যান বেড়াতে। আমাকে যেভাবে তিনি নিয়ে যান, তিনি আমাকে বলেন, আমি যা পড়বো তুমিও তাই সাথে সাথে পড়বে। তিনি যা পাঠ করলেন আমি তার সাথে তাই পড়লাম, আর বললেন, তুমি আমার হাতের ওপর উঠে দাঁড়াও। আমি সেই মুহূর্তে দেখতে পেলাম তার হাতটি বিশাল বড় হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। তারপর তিনি আমাকে বললেন, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আর বলি, ঠিক আছে। পাঁচ ছয় মিনিট পর বলল, চোখ খুলো। আমি চোখ খুলতেই দেখতে পেলাম রাজপ্রাসাদের মতো বাড়ি, মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি করা, চারিদিকে ফুলের বাগান, অনেক বড় বড় গাছপালা আর অনেক অদ্ভুত কিছু। তিনি আমাকে ওই রাজপ্রাসাদের বাড়ির মধ্যে নিয়ে যান। আমাকে একটি জায়গায় বসতে দেয়া হয়। বসে আছি, ঠিক সেই সময় একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না, মুখে একটা কাপড় জাতীয় কিছু ছিল সেই কারণে। আমি সেই মহিলার কাছে জিজ্ঞেস করতেই তিনি বললেন, ও আমার একমাত্র মেয়ে। তারপর তিনি তার মেয়েকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনেক গল্প হয় আমাদের। তারপর তিনি আমাকে একটা লাঠির মতো কিছু দেন আর বলেন, এটা তোমার কাছে রাখো, তোমার সাথে আমরা দেখা করি, এ বিষয়ে কারো সাথে কোনো কিছু বলবে না বা শেয়ার করবে না। তারপর আমি ওনাকে বলি, আমি বাসায় যেতে চাই। তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবি আর নিজে মজাও পাই, স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু হাত মুখ ধুতে গিয়ে দেখতে পেলাম আমার ডান হাতে যে লাঠিটা দিয়েছিল সেই লাঠির দাগ আমার হাতের মধ্যে রয়েছে। পানিও সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না। তারপর এই দাগটি আমার হাতে থাকে অনেক দিন। আস্তে আস্তে দাগটি অদৃশ্য হয়ে যায়। তারপর ভালোই যেতে থাকে দিনকাল। অনেকদিন পর মাঝে মাঝে স্বপ্নে আসে, আমাকে নিয়ে যায়, আবার ফিরে আসে, এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন আমাকে নিয়ে যায় কিন্তু আর আমাকে বাড়িতে আসতে দেয়া হবে না বলে। আমি প্রশ্ন করলাম, কেন আমাকে যেতে দেবেন না? তিনি আমাকে বললেন, দেখো, আমাদের একমাত্র মেয়ে আমাদের কাছে যা চেয়েছে তাই পেয়েছে, আর আমার মেয়েটা খুবই জেদি, তোমাকে ওর ভালো লেগেছে এই কারণে। আমি বললাম, তাকে কৌতূহল করে দেখেন, আমি তো তার চেহারা কখনো দেখিনি। একটা আবরণ থাকে সব সময়। তবে আমি কিভাবে রাজি হব? তিনি আমাকে বললেন, তুমি ওকে দেখতে চাও? আমি বলি হ্যাঁ। তিনি বলেন, দেখো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, দেখতে চাইলে দেখা সম্ভব না, কিন্তু তুমি দেখতে পাবে, তবে সাবধানে, ও বুঝতে পারলে তোমার ক্ষতি হবে। তুমি ওর আশপাশ দিয়ে 7 বার ঘুরবে এবং একটানে ওর মুখের আবরণটি খুলতে যদি পারো তবে দেখতে পাবে। যে কথা সেই কাজ। অনেক কষ্ট করে আমি এই কাজটি হাসিল করলাম। আবরণটি খোলবার সাথে সাথে দেখি মেয়েটি অদৃশ্য হয়ে গেল। কিছু সময় পর দেখি একটি সুন্দর মেয়ে আমার দিকে হেঁটে এগিয়ে আসছে। ওর পোশাক দেখে আমি চিনতে পারি সে আর কেউ নয়, কেবলমাত্র যার মুখের আবরণটি খুলেছিলাম সেই। ওকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। যাই হোক, সেখানে অনেক কথা হয় আমাদের। এক সময় ও রাজি হয় আমার সাথে বাসায় দিয়ে যাওয়ার জন্য, অবশেষে আমাকে রেখে যায়। ঘুম ভাঙলে দেখি আমি আমার বাসার খড় গাঁদায় শুয়ে আছি। এটা দেখে তাড়াতাড়ি নিচে নেমে আসি। তারপর আমি আমার রুমে ঢুকে দেখি ভেতরে থেকে নক করা। আমি আমার ঘরটি বাহির থেকে নকটা খুলতে পারতাম, তাই তাড়াতাড়ি খুলে ভেতরে ঢুকে দেখলাম ভেতরে কেউ নেই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার সাথে সব হচ্ছেটা কি? আমি তো রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম, কিন্তু খড় গাঁদায় কিভাবে এলাম এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এরপর কিছু দেখি না, অনেক দিন হয়ে গেছে। 2-3 মাস পার হওয়ার পর আমাকে প্রায় দিন নিয়ে যায় ওদের ওখানে। তারপর একদিন আমাকে নিয়ে যায়, আর সেই দিন আমার সাথে যে ঘটনাটি ঘটল সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওখানে যাওয়ার পর দেখি একটু অন্যরকম মুডে আছে সবাই, অনেক লোকজন বাড়িতে। আমাকে দেখে ওদের রুমে নিয়ে যাওয়া হয়। তারপর ওর মা আমাকে ডাক দিয়ে নিয়ে যায় আলাদা একটা রুমে, যে রুমের ভেতরে ছিল সেই মেয়েটি, ওর মা আর আমি। কথা হয় যে আমার আর তার মেয়ের নাকি আজ বিয়ে। এ কথা বলে তিনি বলেন, তোমরা কথা বলো, আমি বাইরে থেকে আসছি। এ কথা বলে তিনি বেরিয়ে যান। রুমের ভেতরে আমি সেই মেয়ে ছাড়া আর কেউ নেই। অনেক কথা হলো দুজনের মধ্যে। একটা পর্যায়ে বিয়েতে রাজি না হওয়া কোনো উপায় থাকলো না আমার। তারপর আমাদের বিয়ে হলো। সেদিন আমাকে আমার বাসায় আসতে দেওয়া হবে না বলে বায়না ধরলো সে। তাকে অনেক ভেবে বুঝানোর পর সে রাজি হয়। তারা অনেকে এসে আমাকে আমার বাসায় রেখে যায়। সকালে ঘুম ভাঙে একটু দেরিতে। ঘুম থেকে উঠে দেখি আমার সমস্ত হাত জুড়ে অনেক দাগ, হাতে মেহেলিতে দিলে যেমন হয়। এ কাহিনী হওয়ার পর খুব চিন্তিত হয়ে গেলাম আমি। কেউ যাতে কিছু না বুঝতে পারে সে কারণে আমি হাতওয়ালা শার্ট পরে ঘুরতাম। তারপর ভালোভাবে কাটতে লাগলো কিছুদিন যাওয়ার পর। একদিন আমি আমার বাজার থেকে বাড়ির দিকে একা একা আসছিলাম। রাস্তা ফাঁকা, একপাশে মাঠ, অন্য পাশে বাগান। হঠাৎ আমার সামনে এসে হাজির হলো আমার সেই স্বপ্নে দেখা মেয়েটি, যার সাথে কিছুদিন আগে আমার বিয়ে হয়েছিল। আমি তখন থমকে দাঁড়িয়েছিলাম, আমার মুখে কোনো ভাষা ছিল না, শুধু শরীরটা ঘাম ছিল। ঠিক সে সময় ও বলল, আমায় চিনতে পারছো না? এমনভাবে অনেক কথা বলে এক সময় ও আজ আমাকে, আমি তোমাদের ওখানে নিয়ে যাব, মানে আমাকে নিয়ে যাবে এবং আসতে দেবে না বলে বায়না করে। আমি ভাবতে পারছিলাম না আমি কি করব। ওকে আমি অনেক কথা বলে ফেরত পাঠিয়ে দিলাম, ও চলে গেল। মাঝে মধ্যে ও এসে আমার সাথে সরাসরি দেখা করত এবং বলতো এভাবে কাটতে লাগলো জীবন। 3-4 মাস আর আসে না, দেখা হয় না। মনে মনে ভাবলাম, যাক বাঁচা গেছে। 2014 সাল, আমি তখন কলেজে নতুন, অনেক বন্ধু হলো আমার। একদিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 10টা থেকে 10টা 30 মিনিট। এক পায়ে হেঁটে রাস্তা দিয়ে আসছিলাম। রাস্তাটা ছিল ঘন অন্ধকার, চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক। এক জায়গাতে আসার পর আমার শরীরটা কেন যেন ভারী হয়ে গেল। জায়গাটার বিবরণ না দিলেই নয়, ওই স্থানটির নাম ব্যাপারী দিঘি, কালীতলা, ফাঁকা মাঠ এবং রাস্তা বাদে চারিদিকে কবরস্থান। এমনিতে জায়গাটি সকালে সকলের কাছে ভয়ের ছিল। আমি মনে মনে সাহস যোগাই আর এগোতে থাকলাম বাসার দিকে। একটা সময় আমি লক্ষ্য করলাম আমি হাঁটছি, তবে স্থান পরিবর্তিত হচ্ছে না। আস্তে আস্তে আমার পা আর চলছে না। মনে হচ্ছিল পেছন থেকে কে যেন পা টেনে ধরেছে, শরীরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে, শরীরের সকল পশবগুলো দাঁড়িয়ে গেছে। আমি তখন চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। এমন সময় আমি লক্ষ্য করলাম আমি মাটি থেকে উপরের দিকে চলে যাচ্ছি। আমি যতই মাটি থেকে উপরের দিকে চলে যাচ্ছি মনে হচ্ছিল, আমি তখন বুঝতে পারি আমার সাথে আজ বড় খারাপ কিছু ঘটতে চলেছে। তাই আমি আল্লাহকে স্মরণ করি, আর যে সকল সুরা পাঠ করতে পারতাম সব পাঠ করতে লাগলাম। এক সময় আস্তে আস্তে মাটিতে আবার নেমে এলাম। এক পা বাড়িয়ে দৌড় মারতেই দেখতে পেলাম সাদা আলো টাইপের কিছু একটা এসে হাজির হলো আমার সামনে। আমি খেয়াল করে দেখলাম সে আর কেউ নয়, সেই মেয়েটি। ওকে দেখার পর আমি আবার সাহস ফিরে পাই। ও আমাকে বলল, কি ভয় পেয়েছ? এভাবে অনেক কথা হয়। এক সময় সে বলে, দেখো আমি যদি চাই তোমাকে জোর করে নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা এখন করব না। তোমাকে আমি এক বছর সময় দিলাম, তুমি যদি মন থেকে চাও, যেতে চাও, আমি এসে নিয়ে যাব। আর যদি না চাও তবে শুনে রাখো, তোমার বয়স 24 বছরের ভেতর তোমাকে আমি নিয়ে যাব, কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি যদি না পারি তাহলে তোমাকে মানে অনেক ডিস্টার্ব করবো। এভাবে অনেক কথা বলে সে চলে যায়। এই বিষয়টি আমার আর ভালো লাগে না, তাই আমি একজন হুজুরের কাছে যাই। তিনি আমার শরীর বন্ধ করে দেন 24 বছর পর্যন্ত এবং কিছু তেল ও পানি দেন। তিনি বলেছিলেন আর কোনো সমস্যা হবে না, ভালো কাটছিল দিনকাল, 3 বছর কোনো সমস্যা ছাড়াই। বর্তমানে আমার বয়স 22 বছর। 2018 জুলাই মাসের প্রথম দিন আবার সমস্যা শুরু হয়। সরাসরি দেখা দিচ্ছে, কথা বলছে কিন্তু আমাকে ধরতে পারছে না, শরীর বন্ধ থাকায়। এখন রাতে আমি ঘুমোতে পারছি না, চোখের সামনে ওর ছবি ভাসছে, আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, কিছুতে মন বসছে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। আপনাদের কাছে কোনো সমাধান থাকলে আমাকে বলবেন প্লিজ। ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ রইল। আমার ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন প্লিজ। ভূতাসমের জন্য শুভকামনা। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
এবার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আপনাদের জন্য অনেক আকর্ষণ এখনো অপেক্ষা করছে, সুতরাং আমাদের সাথেই থাকুন। ছোট্ট বিরতি নিব। আমি জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটা, www.facebook.com/facebook.com/bhutfm.rasel। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। আবারও ফিরে এলাম আমি রাসেল, শুনছেন রেডিও ফুটবলের এফএম অ্যান্ড চলছে ভূত এফএম। আমার সাথে রয়েছে মাসুম ভাই, আর স্পেশাল এপিসোড করব, কিন্তু ডক্টর আলিফের ঘটনা থাকবে না, এটা তো হতে পারে না, রাইট? সো সেই জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। আমাদের ফিরে যেতে হবে 20 জুলাই 2018 এবং সেখানে ডক্টর আলিফ এসেছিলেন এবং ডক্টর আলিফ ওই দিন কফিন নিয়ে একটা চমৎকার ঘটনা বলেছিলেন এবং সেই ঘটনাটি আমরা শুনব এবং আশা করছি যে সেই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুনে আসি ঘটনাটি। স্টেডিয়াম।
আসসালামু আলাইকুম লিসেনার্স।
আসসালামু আলাইকুম ভাই।
থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আপনাকে জানাতে চলে আসছি।
মাই প্লেজার।
এই আপনার আমি আজকে যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা 2016 আমাকে অলরেডি নক করেছিলেন। আপনাকে বলেছিলাম যে উনি আমাকে নক করেছিল। নক করার সময় আপনার তিনি এতটুকু পর্যন্ত মানে ঘটনার পুরাটাই তো বলতে পারে না, যে কটুক ঘটেছে সে কটুকি 2016 আমাকে বলেছিল, কিন্তু আমি আসলে তাকে হেল্প করতে পারি না এই মুহূর্তে। আমি আমি কি বা হেল্প করব?
আচ্ছা,
তো রিসেন্টলি আমি রাসেল ভাই তাদের বাসায় যাই, তো কি হয়েছে ঘটনাটা সেটা প্রথম থেকেই বলি। তো আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা ভাই। তাদের বাসা হচ্ছে উত্তরায়, আমি উত্তরার কথাটা বললাম, উত্তরায় একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8 তলা 9 তলায় সেই বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি।
আচ্ছা,
তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে, এরকম কিছু উনি কখনো কল্পনা করেনি বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শোনেও নাই। বা ভূত এফ এম এ আমাকে ডেকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সে কখনো
হয়নি।
তো প্রথম দিন থেকেই শুরু করি। তো সে তার আজকের যে ঘটনা, একটু আগে যেটা বললেন মে মাসের ঘটনা, আমার ঘটনাটাও কিন্তু অলমোস্ট মার্চ থেকেই শুরু, মেতে বা জুনে যে এসে।
এবং যিনি বলেছেন তিনিও একজন ডাক্তার?
হ্যাঁ, না, যিনি বলেছেন তিনি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো প্রথমে প্রথম দিন, একদম প্রথম দিন, সাধারণভাবে উনি ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বান করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায় পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে ঘুরতে বেড়াতে যাবে। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই, তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলো দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11 থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে যায়, ঢুকে বলে যায় তুই ঘুমাচ্ছিস না কেন, তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন, তো ইউনিভার্সিটি নাই। তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি, কালকে আমরা সব ফ্রেন্ড মিলে করবো না, তো এক কাজ, আমি রাত্রিবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যাও, ভিতরতে লক করে যাও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার হঠাৎ বন্ধ করে শুনলো যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে সে বলে আম্মা তুমি ঘুমাই যাও তো, আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পরে হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো, প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, দিয়ে নক করছে কি জানি। তখন সে বলে আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এইটা শোনার, এটা বলার পরপর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না, খালি হলে অত ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো, কিন্তু বাসা তো পুরো আসবাবপত্র আছে, তো তার তো মানে রিকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভাল লাগছে না, এমন সময় পিসি অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল সেভাবে লাইফ লিড করে, সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরল, অস্বাভাবিক চাপ মুখের মধ্যে, চাপ দিয়ে চেপে ধরেছে, সে ছুটাতে পারছে না, কে চেপে ধরছে, মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, আমরা যদি কেউ আপনার মুখ চেপে ধরে আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না, একটা কবজি তার মুখের মধ্যে হাত মানে হাত দিয়ে চেপে ধরেছে, অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না, আর সে কোনো হাত ফিল করছে না, ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য, কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না, ডোবা ধরার তো কোনো চান্সই নাই, মাত্র শেষ হলো বেটে। আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মনে হলো ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল, অনেকগুলো মানুষ বের হয়ে গেল, জানালা টানা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নাই। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার পায়ে, জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে যেরকম ছোপ ছোপ দাগ, সে কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ এটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট টোট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুকু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে।
আচ্ছা,
সে তার মাকে তার ভাইকে বিষয়টা বলে, তার মার ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারেনি, যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো এই ছোপ ছোপ দাগ কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ 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 দাগ। তখন তারা তাদের তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে যিনি রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা মানে সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার মাতার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছুটা কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতের থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মেয়ে চলে আসলো, এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা, তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ে বা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল, এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাত্রেবেলা পড়ছে, রাত্রে একটার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানোর, ওই ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়, তার মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ একটা শব্দ হলো তার খাটের পাশেই জানালা, সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা, মানে আটতলা রাসেল ভাই, আটতলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয়, কাতে দেখে মেয়েটা যে ফ্লোর যে জায়গায় শুয়ে সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, ভাইকে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে, নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসে, বাসায় আসার পর দেখে তার লোক তার পিসির মধ্যে বসে আছে, তার দৌড়ে তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডাইকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলো ঘটে যাওয়ার পর থেকে তার আর একার একার মানে ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায় যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পারমানেন্টলি এখানে টেবিলও তার রুমে, মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা সম মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016 যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যদি বিশ্বাস কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা, আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট ইয়াতে আসি, স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল, মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতে যেতেই, বা তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, মানে রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমে আলো, বাথরুমের দরজাটা পুরোটা খুলতেই পুরো আলো যখন, মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে তার দিকে তাকালো। সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি আসল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের কাপ মানে মানে সোলের দাগ, জমাট বাঁধা
রক্ত।
তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম পাঁচ ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে পাশের বাসা, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানে। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বলে যে আপনারা এরকম আমল করেন আর সুরাই ক্লাস না, ফালাক আর নাস পরে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রা বাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোক তার সাথে, লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফিনের ভাই। দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে, লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়, ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘুরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর, আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে, সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারও ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি, তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিল মসজিদে, সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকে গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না, তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে কালকেও ঘটে তাহলে আমরা ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নেব, এটা ভাড়া দিয়ে দেব, কারণ এইভাবে থাকা সম্ভব না, আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা, এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে পারছে না বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা তো, রাস্তার ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে, সে খুব সাহস করে চলে আসে বাসা থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবেন মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুম মা রুমের মধ্যে তার মা মেয়ে আফরিনাপুর মা উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি, আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে তিনটার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ড গুলা ঘন্টার, এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে, এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায় এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন, কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া, এবং এই কফিন কোথার থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো চার পাঁচজন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না, ওই ছেলেটা যে ছিল শালা যে ছিল সে ওই সাহস করে খুলে ফেলল। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে, আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চাপাতা, চাপাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে, ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না, পরবর্তী ওই দিন রাতের বেলা আসে না। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে বাসার মধ্যে কফিন, কফিনের ভিতরে এই মুড়ানো রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন, আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন, পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর ১২টার দিকে খবর আসে, রাত আমেরিকায় তখন রাত ২টা আর বাংলাদেশে সকাল ১২টা, দুপুর ১২টা, ওইখানে যে পাশের যে মহিলা, পাশের বাসার যে মহিলা উনিও বাংলাদেশি, তার হাজবেন্ড মানে ওই ফোন দেয় মোবাইল ফোনে, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে, ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালে মানে হসপিটালাইজ মানে হসপিটালাইজ মানে হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয়নি, পরের দিন পরে জানতে পারে, কিছুক্ষণ পরে তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, তারা সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে, হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নোয়ে রাসেল ভাই এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই দশ দিন পর, লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে, তো যখন প্লেনের সাথে কানেকশন হয় সবকিছু ম্যাচ করে, তো দশ দিন পর বাংলাদেশের লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে উঠায় না, তো যেদিন লাশ বাসা আসে সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটা কাছে যে বললো যে, আপনি কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায় যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার, আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর একটা বিপদ যাবে খুব শীঘ্রই, তো আমি আপনাকে জানাতে পারিনি কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা আসলে ধরা যাবে না। আমি আমি পারি নাই, সেই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই, উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচে থেকে বলছে, উপরে যে কাফনের কাপড়টা সেটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকেও এই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতরগুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয় এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোকটাকে বলে যে, আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না,
ওটা ফেলাই যাবে
না, ওটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য এটা করছে কে, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি, আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক বা তাদের ডাকতেই চায় না, এরকম কিছু একটা একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনা, কফিনটা তখন সরিয়ে পাশার ছাদে রাখা হয় এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমন ভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল, ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল, এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, কান্না করছে, কান্না করা অবস্থায় যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকাতে শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে, তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পারলাম না, একটু বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে, এমন সময় তার সে কিন্তু ছাদের গেট তালা ভেঙে মানে তালা তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল, এমন সময় হঠাৎ করে তার মাথার উপর দেখে জানি হাত বুলিয়ে চলে গেল। মাথার পিছনে সে আফরিন আপু বলতো যে, আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই, যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি বলতে। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে যে দেখে আসছি কফিন,
আপনি ফোন দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে
আমি রাসেল একটা কফিন নিতে যাচ্ছি,
আপনি ফোন দিয়ে আমাকে এটা জানিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর স্টোরি, এবং সবাই থ্যাঙ্কস জানাচ্ছে আলিফকে চমৎকার এই স্টোরির জন্য।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
শুনছেন রেডিও ফুটেজ FM, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM। আরো একজন মানুষকে কিন্তু বাদ দেওয়া যায় না কোনো ভাবে, সেটা হচ্ছে আমাদের আফনান ভাই, রাইট? সো আফনান ভাইয়ের জন্য আমাদের খুব বেশি দূর যেতে হবে না, নভেম্বর মাসে ফিরে গেলেই চলবে। এবং নভেম্বর মাসের 2018 নভেম্বরে তিনি এসেছিলেন এবং একটা চমৎকার ঘটনা তিনি শেয়ার করেন, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। কোনো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আফনান ভাইয়ের ঘটনায়।
আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন মানে তার বাসা রাজবাড়িতে, রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের, তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন, তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই, সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপট আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল, এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরা সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই, আর একটা বিষয় সেটা হলো জাপানি কিছু শব্দ রয়েছে, যেমন হাসনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, সেটা হলো যে জাপানি সোলজাররা বা কোনো নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে, তারা তাদের হাতে আত্মসমর্পণ না করে তারা ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে, এটাকেই জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত গ্রেফতার করতে পারেনি অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা, মানে মিত্রবাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবেই তারা মারা গিয়েছিলেন আর কি। এখন আসলে আমি ঘটনাটাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে, কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি, উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি, ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন, এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইনগুলো কিভাবে হবে, কোথায় পাইপ দেওয়া হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন, ইতিমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে, এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে, তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরই আবার মানে ওই বিল্ডিংটা করা হবে। এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন। কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে, তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না, মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়। কিন্তু মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপার তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করছে হয়তো বা কোনো কারণে লেনদেনের ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা কথা বলতে দিতে যাচ্ছেন, এরকমটা প্রথম দিকে তারা মনে করেছিল। তো আসলে কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2-3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করত, মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3/24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ, মানে এইসব কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে এই কনস্ট্রাকশন, মানে এইভাবেই চুক্তিটা ছিল। তাছাড়া কাজটা যখন শুরু হলো, শুরু হওয়ার পর মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো সপ্তাহে হয়তো বা একবার বা দুইবার সুযোগ আসে, বা সাধারণত দুইবার সুযোগ আসে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে আসলে কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে রাতে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করত, তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে, পড়ে গিয়ে আসলে ভাই এমন জায়গায় পড়তো, মানে কনস্ট্রাকশনের কাজে আমরা দেখেছি রডগুলো কিন্তু খাড়া খাড়া করা থাকে, একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বিভৎসভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল, তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইল না, তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করবো না। তখন মালিক বলল আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে, এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি টুরি হয়ে যেতে পারে, যেন পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকে একটু নিযুক্ত করা হয়, যে আপনি কাজ তো আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন, তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। আসলে ভাই সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, উনি নেয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন, তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচের দিক নিচে থেকে, মানে ওনারা তো তিনতলা থেকে, মানে দোতলা কমপ্লিট করার পর তিনতলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে, মানে উনি এবং ওনার সাথে একজন লোক, ওনারা নিচে যান আসলে। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নেই। তখন ওনার সাথে যিনি লোক ছিলেন, উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনতে না কি শুনতে শুনেছ, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু আসলে উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালেক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ান ওই লোককে বলেন চলেন আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ান ওই লোকটা যেতে রাজি হয় না। তখন ইন্দোনেশিয়ান ওই লোকটা বলেন যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাব না। রাসেল ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটা মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই এই বিষয়গুলো মানে শুনেছি। তখন ওর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। আসল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। আসল ভাই পরে মানে তার দুই তিন দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়া মূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাতে ডিউটি করছে হয়তো মনের ভুল হতে পারে, মানে অনেক টেনশন করেন বাড়ি দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথমে ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো যে কে যেন ওনার কানের কাছে এসে ফিসফিস করে বলছেন যে গো 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 মানে চলে যাও চলে যাও, এরকম কথা বলছেন। রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানা ঘোষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভূতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। আসলে সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন, তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করলেন যে এবার আমি সত্যি যাই দেখি, এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন, দেখে অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয়ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে, মানে এটা এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে কিন্তু উনি বলেন না উনি কিছুতে আর কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। রাসেল ভাই পরবর্তীতে আব্দুল খালেক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো ওই যে মানে ওই ওনারা যে বিল্ডিং এর কাজটা দুইতলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আর একটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না, দুইতলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানির কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটা দায়িত্ব পায় এবং তারা কাজটা শেষ করার জন্য হাত দেয়। তাছাড়া পরবর্তীতে আব্দুল খালেক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু চারতলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা প্রতিষ্ঠালা বিল্ডিংটা চারতলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা চারতলাই রয়ে গেছে। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক, আরো একবার ফিরে এলাম আমি রাসেল এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আজকের এই স্পেশাল এপিসোড আমি জানি না যে আপনাদের ভালো লেগেছে কিনা, যদি ভালো লাগে তাহলে আরো করবো, আর যদি ভালো না লাগে তাহলে বন্ধ করে দেবো। বাট আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে এরকম এপিসোড আপনারা শুনতে চান কিনা, এবং মাঝে মাঝে আপনারাও কিন্তু এরকম এপিসোড বানাতে পারেন। কিভাবে বানাতে পারেন? আমাদের আপনারা লিস্ট দিতে পারেন যে এই এই এপিসোডের ঘটনাগুলো আমরা আবারও শুনতে চাই। যদি আপনারা এই এক সপ্তাহে এরকম, যদি আজকের এপিসোডটি ভালো লেগে থাকে এবং আপনারা এক সপ্তাহে এরকম স্পেশাল এপিসোড মাঝে মাঝে আপনারা শুনতে চান, তাহলে আপনারা লিস্ট দেন। সেই লিস্ট অনুযায়ী আমরা স্পেশাল এপিসোডগুলো, সেটা যেই বছরই হোক না কেন, যেদিনই হোক না কেন, যদি আপনি শুধু ডেট দেন আর বলতে পারেন যে অমুক ডেটের স্টোরি, তাহলে আমরা সেই ডেট অনুযায়ী যে সেদিনের স্টোরিগুলো নিয়ে আমরা যদি পর্যাপ্ত সাড়া পাই, তাহলে ইনশাআল্লাহ আবারও এরকম একটা এপিসোড নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও 43FM। কথা হবে আবারও আগামী শুক্রবারে, নতুন অতিথি নিয়ে ফিরে আসবো সেদিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনো থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।
বিশ্বাস করা না করাটা আপনার।